الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على سلام حي على الفلاح حي على
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ.
اس آیت کا ترجمہ یہ ہے کہ رمضان کا مہینہ
এই আয়াতের অনুবাদ হল রমজান সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েত ও ফোরকান এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী বিষয়ক সুস্পষ্ট প্রমাণাদি স্বরূপ। সুতরাং তোমাদের মাঝে যে কেউ মাসকে পায় সে যেন এতে রোজা রাখে, কিন্তু যে কেউ রুগ্ন বা সফরে থাকে তাহলে অন্য দিনে গণনা পূর্ণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য চান, তোমাদের জন্য কাঠিন্য চান না, এবং যেন তোমরা গণনা পূর্ণ করো এবং আল্লাহর মহিমা কীর্তন করো। এজন্য যেদিন তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কোরআন শরীফের গুরুত্ব, এর পদমর্যাদা, এর শিক্ষা মেনে চলার গুরুত্ব, কিভাবে সেই শিক্ষা অনুসরণ করতে হবে, কাদের জন্য এটি প্রাণপদ বা জীবিত করার কারণ হয়ে থাকে, মানব জীবনের উপরে কি কি প্রভাব পড়ে, এক কথায় অনেক এমন বিষয় আছে যার বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন আমাদের কল্যাণার্থে। এর উদ্দেশ্য হল আমরা এই মহান শরীয়ত গ্রন্থ অনুসরণ করে কেবল আমাদের আধ্যাত্মিক ধর্মীয় এবং নৈতিক উন্নতির ব্যবস্থা এবং বিধানেই করব না, বরং যেন আমাদের জাগতিক উন্নতিরও পথের মাধ্যমে সুগম হয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটিকে রমজানের মাসের সাথে সম্পৃক্ত করে কুরআনি কল্যাণের রমজানের সাথে এক সম্পর্ক দেখানো হয়েছে। রমজানের সাথে কুরআনের সম্পর্ক প্রতিষ্ঠা করে রমজানের গুরুত্বকে আরো স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বলে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট করছেন যে এই শরীয়তের এই শেষ এবং কামেল গ্রন্থের সম্পর্ক হল রমজানের সাথে। যে ব্যক্তি ইমানের ক্ষেত্রে উন্নতি করতে চায়, যে এই শেষ এবং সম্পূর্ণ শরীয়ত গ্রন্থকে পৃথিবীতে প্রচার এবং প্রসার করতে চায় আর চায় যে পৃথিবীবাসী এই সম্পর্কে অবহিত হোক, যে নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নিয়ে যেতে চায়, যে খোদার নৈকট্য অর্জন করতে চায়, আর ফাইনি গরিব ধ্বনি যে শুনতে চায়, তার রমজান এবং কোরআন সংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে। এই দুটোর আন্তঃসম্পর্ক এবং পারস্পরিক সম্পর্ক সম্পর্কে তার জ্ঞান থাকা চাই। যে দূরত্ব সাধারণ সময় অনেক দীর্ঘ মনে হয়, এই মাসে সেটিকে সংকুচিত করা হয়েছে, ছোট করা হয়েছে সেই দূরত্ব। এই মাস থেকে যতটা কল্যাণ লুফে নেওয়া যায় মোমেনের, তা হস্তগত করার চেষ্টা করা উচিত। এই আয়াত সম্পর্কে উপাস্তরা লিখেছেন বা আয়াতের এই অংশ সম্পর্কে তারা লিখেছেন যে এ সম্পর্কে কোরআনে বিশেষভাবে শিক্ষামালা অবতীর্ণ করা হয়েছে। হযরত আকদস মসীহ মওউদ বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই একমাত্র বাক্যের মাধ্যমেই রমজানের মাহাত্ম্য স্পষ্টভাবে প্রতিভাত হয়। তিনি বলেন এই এই মাহাত্ম্যের কারণে রমজানের পুরস্কার এবং প্রতিদানও অসাধারণ। কিন্তু শুধু তাদের জন্য যারা রোজা এবং কোরআনের এই পারস্পরিক সম্পর্কের খেতানের দায়িত্ব পালন করে, তা হল রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত করা, কোরআন নিয়ে ভাবা, তাফসীর পড়া, প্রণিধান করা। কেননা আমার যতটা জানা আছে, আমি খতিয়ে দেখেছি, আমাদের অনেকেই এমন আছে, একটা বিরাট শ্রেণী এমন রয়েছে যারা রমজানেও কোরআন সংক্রান্ত দায়িত্ব পালন করে না বা করার চেষ্টা করে না, পুরো কোরআন শরীফ পড়ে না, যে মনোযোগ সহকারে পড়া হচ্ছে সেভাবে পড়ে না, পড়লেও অমনোযোগে অনবধানে কিছুটা পড়ে নেয়। যাই হোক, এদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়া শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআনের আরেকটি অর্থ হল এই মাসে কোরআন অবতীর্ণ হওয়া আরম্ভ হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বর্ণিত যে জিব্রাইল প্রত্যেক বছর রমজানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরআনের অবতীর্ণ অংশ বা যে অংশ নাজেল হয়েছে সেই অংশের পুনরাবৃত্তি করতেন। তার ইন্তেকালের বছর দুবার পুরো কোরআন পুনরাবৃত্তি করা হয়েছে। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ এবং আল্লাহ তাআলার বিশেষ ইচ্ছায় তার এই কর্মপন্থা বা তার এই রীতি এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে যে আমরা যেন অন্তত পক্ষে রমজানে পুরো কোরআন একবার শেষ করি। আর যেভাবে আমি বলেছি, এটি নিয়ে ভাবুন, চিন্তা করুন, প্রণিধান করুন, তাহলেই খোদার নির্দেশ হুদাল্লিনাস মান্যকারী হব। অর্থাৎ যদি আমরা চিন্তা করি, ভাবি, পড়ি, বোঝার চেষ্টা করি যে কোরআন মানব জাতির জন্য হেদায়াত বা সঠিক পথের দিশারি, তাদের জন্য তাদেরকে এটি সঠিক পথের দিশা দেয় যারা কোরআন থেকে পথের দিশা পেতে চায়। বোঝা এবং পড়া ছাড়া তো সঠিক পথের দিশা পাওয়া বা হেদায়ত পাওয়া সম্ভব নয়, তাই এটি পাঠ করা, এটি বোঝা আবশ্যক। কেননা আল্লাহ তাআলা বলেন এই হেদায়েত প্রমাণ ভিত্তিক, কিন্তু শুধু নির্দেশ সর্বস্ব নয় যে এটি পড়ো, এতে হেদায়েত রয়েছে, বরং প্রত্যেক হেদায়েতের অনুকূলে প্রমাণ দেয়া হয়েছে যে এটি পড়ো, নিজের জীবনে বাস্তবায়িত করো, শিরোধার্য করো। কেননা প্রমাণ ভিত্তিক কথার উপর আন্তরিকভাবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, প্রকৃত পক্ষে এর উপর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সেই হেদায়েত বা দিক নির্দেশনার প্রকৃত মর্ম বুঝে অনুধাবন করে তা মেনে চলা সম্ভব। এছাড়া হেদায়েতের সাথে যদি বাইয়েনাত থাকে, স্পষ্ট প্রমাণ থাকে, তাহলে তা অন্যদের পৌঁছানো এবং অন্যদের বোঝানো সহজসাধ্য হয়ে ওঠে। আর এভাবে কোরআনে করিমের মাধ্যমে তাবলীগের বা জেহাদের যে নির্দেশ রয়েছে তা পালিত হয়। আর এটিও ঘোষণা করেছেন যে এতে ফোরকান রয়েছে, এমন বস্তুনিষ্ঠ এবং স্পষ্ট প্রমাণাদি রয়েছে যা সত্য মিথ্যার পার্থক্যকে স্পষ্ট করে, যে শিক্ষার উপর প্রতিষ্ঠিত হয় সে অন্যের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্বে পরিণত হয়। যে কোরআনের শিক্ষা মেনে চলে সে অন্যের তুলনায় ভিন্ন মানুষ হবে। তার কর্মগত, আধ্যাত্মিক এবং বিশ্বাসগত অবস্থা স্পষ্টতই অন্যদের তুলনায় উন্নত মানের হবে, উন্নত পর্যায়ে উপনীত থাকবে। আর আমরা যখন অন্যদের সাথে কথা বলি বা কথা বলব, কোরআনের প্রমাণের ভিত্তিতে যদি কথা বলি, তাহলে কোরআনের প্রতিদ্বন্দ্বিতায় কোন গ্রন্থ বা কোন ধর্ম দাঁড়াতেই পারে না। কারণ এতে এমন শিক্ষামালা রয়েছে, এমন ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণাদি রয়েছে, অন্যান্য ধর্মের মোকাবেলায় এমন যুক্তি প্রমাণ রয়েছে যা দিবালোকের মতো স্বীয় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এই গ্রন্থ যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আর এখন পর্যন্ত সেটি যে মূল অবস্থায় সংরক্ষিত, এই কথা কোরআন নিজেই ঘোষণা করে এবং সবসময় সংরক্ষিত থাকার কথা এটি ঘোষণা করে। আল্লাহ তাআলা বলেন যে রমজান মাসে রোজার মাধ্যমে যে সংগ্রাম করছো, এই সংগ্রামের পাশাপাশি জ্ঞান এবং তত্ত্বের এই ভাণ্ডারকে পড়ার এবং শেখার চেষ্টা করো, আর এর শিক্ষা শিরোধার্য করার এবং জীবনের আবশ্যকীয় অঙ্গ করে নেওয়ার চেষ্টা করো। এর আদেশ নিষেধ নিয়ে ভাবো, অনুশাসন মেনে চলার চেষ্টা করো, আর ভুলে যাওয়া অংশ এ মাসে বারবার পুনরাবৃত্তি করে আবার স্মৃতিপটে জাগ্রত করো। এর শিক্ষার যুগালি করে এ মাসে আত্মজিজ্ঞাসা করো, আত্মবিশ্লেষণ করো যে কতটা কোরআনের শিক্ষা মেনে চলছ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন। এই কথাগুলোই মানুষের ইহ এবং পরকালকে সুরক্ষা ও সুনিশ্চিত করে। হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদাল লিন-নাস ওয়া বাইয়্যানাতাম মিনাল হুদা ওয়াল ফুরকান সম্পর্কে বলেন, অর্থাৎ কোরআনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। প্রধানত যে ধর্মীয় জ্ঞান মানুষের জানা ছিল না তার পানে পথের দিশা দেয়। দ্বিতীয়ত, যে সকল জ্ঞানের ক্ষেত্রে পূর্বে কিছু সংক্ষিপ্ততা ছিল, সংক্ষিপ্ত ছিল তার বিস্তারিত বিবরণ দেয়। তৃতীয়ত, যে সমস্ত বিষয়ে মতভেদ এবং বিতণ্ডা সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে সিদ্ধান্ত সূচক কথা বলে সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট করে। তবে এটি এমন একটি সম্পূর্ণ গ্রন্থ, একটি কম্প্রিহেন্সিভ বই যার কোন সমকক্ষ নেই, যাতে সবকিছু পুরোপুরি বর্ণনা করা হয়েছে, সকল পুরনো ধর্মের ঘাটতি পূরণ করেছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি এক মহান অনুগ্রহ যেটি এই যুগে আমাদের সৃষ্টি করেছেন, আর হযরত মসীহ মওউদকে মানার বা গ্রহণ করার তৌফিক দিয়েছেন। আর এই সুযোগ দিয়ে তার কল্যাণে কোরআনের গুরুত্ব এবং তত্ত্ব বোঝার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কোরআনের জ্ঞান ও তত্ত্ব ভাণ্ডার তিনি আমাদের সামনে উন্মোচন করেছেন। এর সঠিক জ্ঞান এবং বোধপত্তি তার গ্রন্থ পাঠেই লাভ হয় বা হতে পারে। যাই হোক, এখন আমি কোরআন সম্পর্কে তার কয়েকটি উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব, যার মাধ্যমে কোরআনের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন হয় এবং আমাদের দায়িত্বের প্রতিও মনোযোগ নিবদ্ধ হয়। যেন এই কথাগুলো সামনে রেখে কোরআন পঠন পাঠন এবং কোরআনী শিক্ষাকে কাজে রূপায়িত করার প্রতি মনোযোগী হতে পারে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার শুধু এতটুকু অংশের আমি সামান্য ব্যাখ্যা উপস্থাপন করলাম। এখন হযরত মসীহ মওউদের কিছু উদ্ধৃতি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তিনি বলেন, খাতামুন নবীয়িন যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার হয়েছে, এটি যা চায় আর সহজাত ভাবে এই শব্দের যে অর্থ তা হল যে গ্রন্থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে তাও খাতামুল কুতুব হওয়া আবশ্যক, আর এতে সকল পরাকাষ্ঠা থাকা চাই আর সত্যিকার অর্থে রয়েছে। কেননা সত্যিকার অর্থে ঐশী বাণী অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে সাধারণ রীতি হল যে পর্যায়ের পবিত্রকরণ শক্তি এবং আধ্যাত্মিক পরাকাষ্ঠা সে ব্যক্তির থেকে থাকে, সে বাণীর পবিত্রকরণ শক্তি এবং মহিমা সেই পর্যায়েরই হয়ে থাকে। মহানবী সাল্লামের পবিত্রকরণ শক্তি এবং আধ্যাত্মিক পরাকাষ্ঠা যেহেতু পরম উন্নত পর্যায়ের ছিল, যার চেয়ে বেশি কোন মানবের কখনো ছিল না আর ভবিষ্যতেও হবে না, তাই কোরআন করিম পূর্বের সকল বই পুস্তক এবং ঐশিক গ্রন্থের মাঝে এই উন্নত পর্যায়ে উপনীত হয়েছে যেখানে অন্য কোন গ্রন্থ পৌঁছতে পারেনি। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতা এবং পবিত্রকরণ শক্তি ছিল সবচেয়ে বেশি, আর সকল পরাকাষ্ঠার তিনি ছিলেন শিখরে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম মার্গে উপনীত ছিলেন। এ পর্যায়ে যে কোরআন শরীফ তার প্রতি অবতীর্ণ হয়েছে তাও পরম মার্গে উপনীত ছিল। যেভাবে নবুয়তের পরমোৎকর্ষ বৈশিষ্ট্যাবলী তার সত্তায় পরম রূপ লাভ করেছে, অনুরূপভাবে কোন ধর্মীয় গ্রন্থের নিদর্শনমূলক বৈশিষ্ট্যাবলী কোরআনে উৎকর্ষ রূপ পেয়েছে। তিনি খাতামান নবীন আখ্যায়িত হয়েছেন আর তাঁর গ্রন্থ খাতামুল কুতুব প্রমাণিত হয়েছে। ধর্মীয় গ্রন্থ বা বাণীর নিদর্শনমূলক হওয়ার কথা যতটা ভাবা যায় সেসবের দৃষ্টিকোণ থেকে তার গ্রন্থ পরম মার্গে উপনীত। তা সে বাগ্মিতার দিক থেকেই হোক বা বিষয়বস্তুর ক্রমবিন্যাসের দিক থেকেই হোক, শিক্ষার দিক থেকেই হোক আর শিক্ষার পূর্ণত্ব ও শ্রেষ্ঠত্বের দিক থেকেই হোক কিংবা শিক্ষার ফলপ্রসূতার দিক থেকেই হোক, বস্তুত যেদিক থেকে দেখো না কেন দেখতে পাবে যে কোরআন শরীফ হচ্ছে পূর্ণতম ও সর্বোত্তম। এই কারণে কোরআন শরীফ কোন বিশেষ ক্ষেত্রে অতুলনীয় হওয়ার দাবি করেনি, বরং প্রতিটি ক্ষেত্রেই অতুলনীয় হওয়ার চ্যালেঞ্জ প্রদান করেছে। অর্থাৎ যেদিক থেকে চাও কোরআনের প্রতিদ্বন্দ্বিতা করো, তা সে বাগ্মিতার দিক থেকেই হোক বা অর্থ উদ্দেশ্যের দিক থেকেই হোক বা শিক্ষার দিক থেকেই হোক বা কোরআনে উল্লেখিত ভবিষ্যৎবাণী সংক্রান্তই হোক, এক কথায় যেদিক থেকেই তাকাও না কেন এটি একটি মুজিজা বা নিদর্শন। এরপর কোরআন শরীফের গুরুত্ব তুলে ধরতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদের মনোযোগ এভাবে আকর্ষণ করছেন যে যদি আমাদের হাতে কোরআন না হতো আর যদি একমাত্র হাদিসের এই সংকলনই ঈমান ও বিশ্বাসের ক্ষেত্রে আমাদের গর্বের বিষয় হতো, তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন জাতিকে লজ্জায় মুখ দেখানোর যোগ্য থাকতাম না। অর্থাৎ যদি শুধু হাদিসের উপরে নির্ভর করতে হয় তাহলে, তিনি বলেন যে আমি কোরআন শব্দ সম্পর্কে ভেবেছি তখন আমার সামনে স্পষ্ট হয়েছে এই কল্যাণমণ্ডিত শব্দে এক অসাধারণ ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত আছে, তা হল এটি কোরআন অর্থাৎ একমাত্র পড়ার যোগ্য গ্রন্থ, আর এক যুগে আরো বেশি পড়ার যোগ্যতা লাভ করবে এটি যখন অন্যান্য গ্রন্থ এর পাশাপাশি মানুষ পাঠ করবে, তখন ইসলামের সম্মান রক্ষার জন্য এবং বাতিলকে নির্মূল করার জন্য এই একমাত্র গ্রন্থই পাঠের যোগ্য হবে এবং অন্যান্য গ্রন্থ পরিত্যাগের যোগ্য হবে। ফুরকান শব্দেরও এটি অর্থ, অর্থাৎ এটি একমাত্র গ্রন্থ যার সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী প্রমাণিত হবে। হাদিসের কোন বই বা অন্য কোন গ্রন্থ এর সমপর্যায়ের হবে না, তাই এখন অন্য সকল গ্রন্থ পরিত্যাগ করো আর দিবারাত্র আল্লাহর কিতাব পাঠ করো। বড় বেঈমান সে যে কোরআনের প্রতি মনোযোগ নিবদ্ধ করে না আর দিবারাত্র অন্যান্য কিতাবেই মত্ত থাকে। আমাদের জামাতের উচিত সর্বান্তকরণে কোরআন সম্পর্কে প্রণিধান করা আর হাদিসের পিছনে সময় নষ্ট করা যেন ছেড়ে দেয়। বড়ই পরিতাপের বিষয় যে হাদিসের প্রতি যেভাবে মনোযোগ দেওয়া হয় সেভাবে কোরআনের পঠন পাঠন বা কোরআনের প্রতি মনোযোগ দেওয়া হয় না। এখন কোরআনের অস্ত্র হাতে নাও, তাহলে বিজয় তোমাদের। এই আলোর সামনে কোনো অন্ধকার দাঁড়াতে পারে না। এরপর সংশোধনের বিভিন্ন উপায় সম্পর্কে তিনি বলেন যে পরিবর্তন এবং সংশোধন কিভাবে সম্ভব। এর উত্তর তাই, অর্থাৎ নামাজের মাধ্যমে যা প্রকৃত দোয়া। প্রথম কথা হল নামাজ। তিনি বলেন যে কোরআন সম্পর্কে ভাবো, প্রণিধান করো, এতে সবকিছুই অন্তর্নিহিত আছে। পাপ পুণ্যের বিশদ বিবরণ রয়েছে এবং ভবিষ্যৎ সংবাদ রয়েছে। তাই প্রথম কথা হল নামাজের প্রতি মনোযোগ দাও, আর এই দিনগুলোতে বিশেষভাবে জামাত নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া চাই, বিশেষ ব্যবস্থা থাকা চাই। আর কোরআনের যেহেতু রমজানের সাথে সম্পর্ক রয়েছে, এই দিনগুলোতে যদি পড়ার অভ্যাস সৃষ্টি করেন, ভাবার এবং প্রণিধানের অভ্যাস গড়ে তোলেন এবং সেই শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার যদি অভ্যাস গড়ে তোলেন, তাহলে এটি ভবিষ্যতেও কাজে আসবে। তিনি বলেন এতে পাপ পুণ্যের বিশদ বিবরণ রয়েছে আর ভবিষ্যতের সংবাদ ইত্যাদি রয়েছে। ভালোভাবে জেনে নাও, কোরআন সেই ধর্ম উপস্থাপন করে যা সম্পর্কে আপত্তি করা চলে না। এর কল্যাণ রাজি এবং ফলফলাদি সকল যুগে লাভ হয়। এঞ্জিলে উৎকর্ষ ধর্ম উপস্থাপন করা হয়নি। এর শিক্ষা সেই যুগের অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও সকল যুগের জন্য নয়। কেবল কোরআনই এই গর্ব করতে পারে যে আল্লাহ তাআলা এতে সকল রোগের চিকিৎসা প্রস্তাব করেছেন আর সকল শক্তি বৃদ্ধির সঠিক লালন পালন করেছেন, আর যে পাপ প্রকাশ করেছেন তা দূরীভূত করার রীতিও শিখিয়েছেন। তাই কোরআনের তেলাওয়াত করতে থাকো, দোয়া অব্যাহত রাখো, তোমার চাল চলনকে এর শিক্ষার অধীনস্থ করার চেষ্টা করো। হযরত খলিফাতুল মুসলিম সালিস রাহিমাহুল্লাহ বর্ণনা করতেন যে একবার পাকিস্তানের এক মন্ত্রী চীন সফরে গিয়েছে মাও জেদুংয়ের যুগে। মাও সাহেবকে তিনি জিজ্ঞেস করেন যে আপনি বিপ্লব এনেছেন স্বজাতির মাঝে, এটি কিভাবে সম্ভব হয়েছে। তিনি বলেন আমাকে কি জিজ্ঞেস করছে, যাও নিজের নবীর আদর্শ দেখো, কোরআন নিজের কোরআন পড়ো এবং এর উপর আমল করো, তাহলে বুঝতে পারবে। বুদ্ধিমান ও মুসলিম মানুষ বা না মানুষ, কোরআনে তারা এক আলো খুঁজে পায়। এরপর কোরআনের শিক্ষার উপর প্রতিষ্ঠিত হলে কি বিপ্লব আসে, সেই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন, নিদর্শন সম্পর্কে বলছেন যে কোরআনের দ্বিতীয় নিদর্শন যা আমাদের সামনে অত্যন্ত স্পষ্ট, তা হল সেই বিস্ময়কর পরিবর্তন যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মাঝে কোরআন শরীফ অনুগমন এবং মোহাম্মদ রাসূলের সাহচর্য অবলম্বনের ফলে প্রকাশ পেয়েছে। তারা ইসলাম গ্রহণের পূর্বে কেমন মানুষ ছিলেন, কোন ধরনের এবং কোন অভ্যাসের মানুষ ছিলেন তা যখন আমরা দেখি, আর এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের সাহচর্যের সম্মান কিভাবে লাভ করলেন, আর কোরআনের কোরআন কিভাবে অনুসরণ করলেন, আর যেভাবে চরিত্র চলাফেরা, উঠা বসা, আচার আচরণ এবং নিজেদের সকল নোংরা আচার আচরণ এবং অভ্যাস থেকে অত্যন্ত পবিত্র এবং পাক অবস্থায় প্রবিষ্ট হয়েছেন, সেই মহান অবস্থা যা তাদের ঘুণে খাওয়া সত্তা এক সতেজতা এবং এক দীপ্তি দিয়েছে, তা দেখে স্বীকার করতে হয় যে এই পরিবর্তন এক অলৌকিক পরিবর্তন যা স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর কারণ তিনি পূর্বে বর্ণনা করেছেন, তাহলে মহানবীর সাহচর্য এবং কোরআনের শিক্ষার উপর আমল। তিনি আরো বলেন যে প্রত্যেক ন্যায়পরায়ণ ব্যক্তির সামনে এই বিষয়টি স্পষ্ট যে সেই অজ্ঞ এবং বন্য, সেই নোংরা ও অপবিত্র প্রকৃতির মানুষ ইসলাম গ্রহণ এবং কোরআনে শিক্ষা শিরোধার্য করার পর কত বদলে গেছে, আর আল্লাহ তাআলার বাণীর প্রভাব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অতি স্বল্প সময়ে তাদের হৃদয়কে এমনভাবে বদলে দিয়েছে যে তারা অজ্ঞতার পর ধর্মীয় তত্ত্বে সমৃদ্ধ হয়েছেন, আর বস্তু জগতের ভালোবাসা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসা এবং প্রেমে এমনভাবে বিলীন হয়েছেন যে নিজেদের স্বদেশ, ধন সম্পদ, সম্মান, আত্মীয় স্বজন এবং আরামকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছেন। এই উভয় অবস্থা, অর্থাৎ তাদের পূর্বের অবস্থা এবং ইসলাম গ্রহণের পর যে নতুন জীবন তারা লাভ করেছেন তা কোরআনে এত পরিষ্কার ভাবে উল্লেখ রয়েছে যে এক পুণ্যবান এবং এক সদাত্তা যখন তা পড়ে তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। অতএব সেই জিনিসটি কি ছিল যা তাদেরকে আকস্মিক ভাবে টেনে এক জগৎ থেকে অন্য জগতে নিয়ে যায়? দুটোই জিনিস ছিল, একটি হলো সেই নিষ্পাপ রসুল তার পবিত্র শক্তির ক্ষেত্রে গভীর প্রভাব রাখতেন যা কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। দ্বিতীয়টি মূর্তিমান কুদরত এবং চিরঞ্জীব ও চিরস্থায়ী খোদার পবিত্র বাণীর অসাধারণ এবং বিস্ময়কর প্রভাব ছিল যা এক বিশাল জনগোষ্ঠীকে সহস্র সহস্র অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে এসেছে। নিঃসন্দেহে এই কোরআনি প্রভাব অলৌকিক, কেননা কোন যুগে কোন গ্রন্থ এমন প্রভাব রাখত তা দৃষ্টান্ত হিসাবে কেউ উল্লেখ করতে পারবে না। কে কথার প্রমাণ উপস্থাপন করতে পারে যে কোন গ্রন্থ এমন বিস্ময়কর পরিবর্তন ও সংশোধন করেছে যেমনটি পবিত্র কোরআন করেছে? লক্ষ লক্ষ পবিত্রদের অভিজ্ঞতা রয়েছে যে কোরআনের অনুসরণে অনুগমনে ঐশী কল্যাণ রাজের হৃদয়ে অবতীর্ণ হয় আর এক আল্লাহ তালার সাথে এক বিস্ময়কর সম্পর্ক বন্ধন রচিত হয়। খোদাতালার জ্যোতি এবং এলহাম তাদের হৃদয়ে অবতীর্ণ হয়। তত্ত্ব মারেফতের নিগুড় রহস্য তাদের মুখ থেকে নিঃসৃত হয়। এক দৃঢ় আস্থা এবং সুদৃঢ় বিশ্বাস তাদেরকে প্রদান করা হয়। এক প্রশান্তিদায়ক ঐশী প্রেম তাদের হৃদয়ে সৃষ্টি করা হয় যা খোদা দর্শনের কল্যাণে দৃঢ়তা লাভ করে। যদি তাদের সত্তাকে সমস্যার হামান দিস্তায় চূর্ণ বিচূর্ণ করা হয় বা ভয়াবহ যাতাকলে যাতা দেয়া হয় তাহলে তাদের নির্যাস খোদার ভালোবাসা ছাড়া আর কোনো কিছু হবে না। তাদেরকে যতই পিষ্ট করা হোক না কোনো, যেভাবে গ্রাইন্ডারে পিষা হয় যাতাকলে তাদেরকে পিষ্ট করে যদি কোন নির্যাস বের করা হয় কোন মানুষের, তাহলে এমন মানুষ যারা কোরআনের শিক্ষা নিয়ে ভাবে চিন্তা করে মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রাখে তাদের চূড়ান্ত যে নির্যাস বের হবে তা হল খোদাপ্রেম। খোদাপ্রেমের নির্যাস সেই নির্গত হবে। পৃথিবী তাদের সম্পর্কে অনবহিত, তারা দুনিয়ার নাগালের ঊর্ধ্বে। খোদা তালা তাদের সাথে অলৌকিক ব্যবহার করেন। তাদের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে আল্লাহ আছেন এবং তাদের সামনে এটি স্পষ্ট হয়েছে যে তিনি এক। তারা যখন দোয়া করেন তিনি শুনেন, তারা যখন ডাকে তিনি উত্তর দেন, তারা যখন আশ্রয় চায় তিনি তাদের দিকে ছুটে আসেন। স্নেহশিল্পী তার চেয়ে বেশি তাদেরকে ভালোবাসেন, তাদের ঘর দৌড়ে কল্যাণ বাড়ি বর্ষণ করেন। অতএব তার আধ্যাত্মিক ও অন্তর্নিহিত দৈহিক এবং আধ্যাত্মিক কল্যাণের মাধ্যমে তাদেরকে চেনা যায়। তিনি সকল ক্ষেত্রে তাদের সাহায্য করেন কেন তিনি তাদের এবং তারা তাঁর। এই কথাগুলো প্রমাণবিহীন নয়। আজও উন্নতির রহস্য হল কোরআনের শিক্ষা মেনে চলা, ছিল ধার্য করা শুধু মানাই যথেষ্ট নয়। তিনি বলেন আসল কথা এটি যে আল্লাহ তাআলা কোরআনে যা শিখিয়েছেন যতদিন মুসলমানগণ কোরআনের একশত ভাগ অনুসরণ না করবে, মেনে না চলবে, তারা কোন প্রকার উন্নতি করতে পারবে না। কোরআন থেকে যতটা তারা দূরে ছিটকে পড়ছে ততই উন্নতির সুমহান স্তর এবং আল্লাহ তাআলার করুণা থেকে দূরে ছিটকে পড়ছে। কোরআনের উপর প্রতিষ্ঠিত হওয়াই উন্নতি এবং হেদায়তের কারণ। জামাতকে নসিহত করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে তোমরা সাবধান থেকো, আল্লাহ তাআলার শিক্ষা এবং কোরআনের নির্দেশনার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে না। আমি তোমাদের সত্য সত্যই বলছি যে ব্যক্তি কোরআনের সাতশত নির্দেশাবলীর মাঝে একটা তুচ্ছ নির্দেশকেও অবজ্ঞা করে সে মুক্তির দ্বার নিজের জন্য নিজ হাতেই বন্ধ করে দেয়। প্রকৃত ও উৎকর্ষ মুক্তির পথ কোরআন উন্মোচন করেছে, বাকি সবকিছু এর ছায়া স্বরূপ ছিল। তাই কোরআনকে মনোযোগ সহকারে পড়ো এবং একে গভীরভাবে ভালোবাসো। এমন ভালোবাসা কোরআনকে দাও যা কাউকে দাওনি, কেননা যেভাবে আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন যে আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, সকল প্রকার কল্যাণ কোরআনেই নিহিত। এটি সত্য কথা। পরিতাপ তাদের জন্য যারা অন্য কিছুকে কোরআনের উপর প্রাধান্য দেয়। তোমাদের সকল সাফল্য ও মুক্তির উৎসস্থল হল কোরআন। তোমাদের এমন কোন ধর্মীয় চাওয়া পাওয়া নেই যা কোরআন পূর্ণ করতে পারে না। কে আমার দিবসে তোমাদের ইমানের সত্যানকারী বা প্রত্যাখ্যানকারী হবে? কোরআন। আর এই কোরআনই বলবে যে তোমাদের মাঝে ইমান কেমন ছিল, তোমাদের সত্যায়ন করবে আর তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে। তিনি বলেন কোরআনকে বাদ দিয়ে আকাশের নিচে আর কোন ধর্মগ্রন্থ নেই যা কোরআনকে বাদ দিয়ে তোমাদের হেদায়েত দিতে পারে। এমন কোন গ্রন্থ নেই যা তোমাদের হেদায়েত দিতে পারে যতক্ষণ কোরআন না পড়বে, যতক্ষণ সে গ্রন্থে কোরআনে শিক্ষার উল্লেখ না থাকবে। তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপর অসাধারণ অনুগ্রহ করেছেন তোমাদেরকে কোরআনের মতো গ্রন্থ দিয়ে। আমি সত্য সত্যই বলছি, যে গ্রন্থ তোমাদের দেয়া হয়েছে তা যদি খ্রিস্টানদের দেয়া হতো তাহলে তারা ধ্বংস হতো না। যে নিয়ামত হেদায়েত তোমাদেরকে দেয়া হয়েছে তা তোরাতের জায়গায় ইহুদিদের দেয়া হলে তাদের কোন ফেরকা কেয়ামতের অস্বীকারী হতো না। তাই সেই নিয়ামতকে মূল্যায়ন করো যা তোমাদের দেয়া হয়েছে, এটি উৎকর্ষ একটি সম্পদ। যদি কোরআন নাজেল না হতো সারা পৃথিবী এক নোংরা মাংসপিণ্ড তুল্য হতো। কোরআন সেই গ্রন্থ যার প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত হেদায়েত তুচ্ছ। কোরআনের গুরুত্বের কথা বলতে গিয়ে মুসলিম ইসলাম লিখেছেন, কোরআনে মজিদ এমন এক পবিত্র গ্রন্থ যা তখন ধরা পৃষ্ঠে অবতীর্ণ হয়েছে যখন সর্বত্র বড় বড় নৈরাজ্য বিরাজমান ছিল, বিশ্বাস ও কর্মগত অনেক ভ্রান্তি ছড়িয়ে পড়েছিল, প্রায় সকলেই কুকর এবং অবিশ্বাসে নিমজ্জিত ছিল। এদিকেই আল্লাহ তাআলা কোরআন শরীফে ইঙ্গিত করেছেন, দাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, অর্থাৎ কোন গ্রন্থের অনুসারী হোক বা অন্য মানুষ হোক, সকলেই অবিশ্বাস এবং কুবিশ্বাসে লিপ্ত এবং নিমজ্জিত ছিল। পৃথিবীতে এক অসাধারণ নৈরাজ্য বিরাজমান ছিল। এক কথায়, এমন যুগে আল্লাহ তাআলা সকল মিথ্যা বিশ্বাস খণ্ডনের জন্য কোরআনের মতো উৎকর্ষ গ্রন্থ আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যাতে সকল ভ্রান্ত ধর্মের খণ্ডন রয়েছে, বিশেষ করে সূরা ফাতিহা যা পাঁচ বেলার প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পঠিত হয়, ইঙ্গিতে এতে সকল বিশ্বাসের উল্লেখ রয়েছে। তিনি আবার বলেন, সর্বশক্তিমান খোদা সারা বিশ্বের সকল বিরোধীর প্রতিদ্বন্দ্বিতায়, সকল শত্রুর প্রতিদ্বন্দ্বিতায়, সকল অমান্যকারীর প্রতিদ্বন্দ্বিতায়, সকল সম্পদশালীর মোকাবেলায়, সকল শক্তিশালী মানুষের প্রতিদ্বন্দ্বিতা, সকল বাদশার মোকাবেলায়, সকল বিজ্ঞদের সকল বিজ্ঞের প্রতিদ্বন্দ্বিতায়, সকল দার্শনিকের মোকাবেলায়, সকল ধর্মের অনুসারীর প্রতিদ্বন্দ্বিতায়, বিনয়ী শক্তিহীন এক নিরক্ষর জ্ঞানহীন ও অকুশলী ব্যক্তিকে ঐশী কামেল প্রতাপের মাধ্যমে সাফল্যের যে প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বাসী ও সত্য সন্ধানীদের কেউ এতে সন্দেহ করতে পারে কি? এই সকল প্রতিশ্রুতি যা যথাসময়ে পূর্ণ হয়েছে এবং হচ্ছে তা কি কোনো মানুষের হাতে সাধিত হতে পারে? তেলাওয়াতের রীতি সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন, কেউ প্রশ্ন করেছে যে কোরআন কিভাবে পাঠ করা উচিত। তিনি বলেন, কোরআন শরীফ গভীর মনোনিবেশ ও মনোযোগ সহকারে পাঠ করা উচিত। কোরআন হাদিস শরীফে এসেছে, রুব্বা কারিন ইয়াল্লা আনহুল কোরআন, অর্থাৎ বহু এমন কোরআনের পাঠক রয়েছে যাদের কোরআন অভিশাপ দেয়। যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন অনুসারে চলে না, কোরআন শরীফ তাকে অভিশাপ দেয়। তেলাওয়াতের সময়, কোরআনের রহমতের আয়াত অতিক্রমের সময় আল্লাহ তাআলার কাছে রহমতের আকুতি করা উচিত। যেখানে কোন জাতিকে শাস্তি দেওয়ার কথা আসে, সেখানে আল্লাহ তাআলার শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয়ের দোয়া করা উচিত, মনোনিবেশ ও মনোযোগ সহকারে পড়া উচিত, আর তদনুসারে জীবনযাপন করা উচিত। তেলাওয়াতের উদ্দেশ্য কিভাবে বাস্তবায়িত হতে পারে এই সম্পর্কে মসিমত বলছেন, যে মানুষ কোরআন শরীফ পড়ে কিন্তু অনবধানে অমনোযোগে পড়তে থাকে, যেভাবে এক পণ্ডিত তার পুঁথি অন্ধের মতো পড়তে থাকে, নিজেও বোঝে না আর শ্রোতারাও বুঝে উঠতে পারে না। একইভাবে কোরআনে করিম তেলাওয়াতের রয়ে যাওয়া যেই দিকটা বাকি আছে তা হলো দু চার পারা পড়ে নেয় কিন্তু কিছুই বোঝে না কি পড়েছে। সর্বোচ্চ সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে পড়ে কাফ এবং আইন পুরোপুরি উচ্চারণের চেষ্টা করে, কোরআন সুন্দরভাবে এবং সুললিত কণ্ঠে পড়াও ভালো কথা, হাদিসে আছে তেলাওয়াত সুন্দরভাবে করা উচিত, কিন্তু কোরআনের তেলাওয়াতের আসল উদ্দেশ্য হল এর মর্ম এবং তত্ত্ব সম্পর্কে অবহিত হওয়া এবং মানুষের নিজের মাঝে এক পরিবর্তন অনুভব করা। ভালোভাবে স্মরণ রেখো যে কোরআনে এক বিস্ময়কর এবং শত দর্শন রয়েছে, এতে একটা নিয়ম অনুসৃত হয় যার সঠিক মূল্যায়ন করা হয় না। যতদিন এই নিয়ম এবং কোরআনের আয়াতের ধারাবিন্যাসকে দৃষ্টিতে না রাখা হবে, এই নিয়ে পুরোপুরি ভাবা না হবে, কোরআন তেলাওয়াতের যে আসল উদ্দেশ্য সেটি সাধিত হবে না। এরপর আল্লাহর কালাম বা ঐশী বাণী তেলাওয়াত করলে হৃদয়ে খোদার ভালোবাসা সৃষ্টি হয়। তিনি বলেন যে ইবাদতের মূল খোদার বাণীর তেলাওয়াতের মাঝে নিহিত কীর্তনা প্রেমাস্পদের বাণী বা কথা যদি পড়ায় বা শোনা হয়, তাহলে প্রকৃত প্রেমিকের হৃদয়ে তা ভালোবাসা সৃষ্টি করে আর ভালোবাসা দৃঢ় হয়। তিনি আরো বলেন যে হৃদয়ের কঠোরতার চিকিৎসা ও কোরআনে করিম। তিনি বলেন মানুষের উচিত অজস্র ধায় কোরআন তেলাওয়াত করা, আর যখনই দোয়ার আয়াত আসে এতে তার দোয়া করা উচিত, আর খোদার কাছে তাই চাওয়া উচিত যা সেই দোয়াতে যাচনা করা হয়েছে, যেখানে শাস্তি সংক্রান্ত আয়াত আসে সেখানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত এবং অপকর্ম এড়িয়ে চলা উচিত যে কারণে কোন জাতি ধ্বংস হয়েছে। হৃদয়ে যদি কঠোরতা থাকে তাহলে হৃদয়কে কোমল করার রীতি হল কোরআন বারবার তেলাওয়াত করা। যে যে স্থানে দোয়া থাকে মোমিনের হৃদয় চায় যে একই রহমত যেন আমার সাথী হয়। কোরআনকে একটি বাগানের সাথে তুলনা করা যায়, এক জায়গায় সে এক ধরনের ফুল তোলে, অন্য জায়গায় গিয়ে ভিন্ন ধরনের ফুল ওঠায়, তাই প্রত্যেক জায়গার সুযোগ সুবিধা অনুসারে তাকে ফায়দা হাসিল করা উচিত বা উপকৃত হওয়া উচিত। তিনি বলেন যে কোরআনকে বাদ দিয়ে এখন আর কোন ঐশিক গ্রন্থের প্রয়োজনে, এটি একটি উৎকর্ষ এবং সম্পূর্ণ গ্রন্থ। তিনি বলেন কোরআন এমন যুগে নাজেল হয়েছিল যে যুগে সকল প্রকারের চাহিদা যা দেখা দিতে পারে দেখা দিয়েছিল, অর্থাৎ চারিত্রিক ও বিশ্বাস জড়িত আর কর্ম কথা ও কর্মের সাথে সম্পর্কযুক্ত সবকিছু বিকৃতির শিকার হয়েছিল, সকল প্রকার বাড়াবাড়ি এবং সকল প্রকার নৈরাজ্য চরম সীমায় পৌঁছে যায়। সেই কারণে কোরআনই শিক্ষা ও পরম উৎকর্ষ অবতীর্ণ হয়েছে। এই অর্থে কোরআনের শরীয়ত সমাপ্তকারী এবং সম্পূর্ণ আখ্যায়িত হওয়া পূর্বে শরীয়ত ত্রুটিপূর্ণ থেকে যায়, কেননা প্রথম যুগে সেই নৈরাজ্য যা সংশোধনের জন্য ঐশী গ্রন্থ অবতীর্ণ হয়েছিল সেই নৈরাজ্য চরম পর্যায়ে পৌঁছেনি। সেই নৈরাজ্য যা সংশোধনের জন্য ঐশী গ্রন্থ অবতীর্ণ হয়েছে তাও চরম পর্যায়ের ছিল না, আর কোরআনের সময় এসব নৈরাজ্য ভয়াবহ রূপ ধারণ করে। অর্থাৎ কোরআন এবং অন্যান্য ঐশিক গ্রন্থের মাঝে পার্থক্য হল পূর্ববর্তী ঐশিক গ্রন্থ সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকলেও শিক্ষা অসম্পূর্ণ হওয়ার কারণে কোন সময় সম্পূর্ণ শিক্ষা অর্থাৎ কোরআনে করিম নাজেল হওয়া আবশ্যক ছিল। সেই সময় নিরিখে সে সকল গ্রন্থ সম্পূর্ণ হলেও সেই সময়ের চাহিদা যেহেতু ভিন্ন ছিল তাই শিক্ষা অসম্পূর্ণ থেকে যাওয়ার কথা কোরআন অবশ্যই নাজেল হওয়ার ছিল, কিন্তু কোরআনের পর এখন অন্য কোন গ্রন্থ নাজেল হওয়ার প্রয়োজন নেই, কেননা পরাকাষ্ঠা অর্জনের পর আর মানোন্নয়নের কিছু থাকে না। অবশ্য যদি এটি ধরে নেওয়া হয় যে কোন সময় কোরআনের সত্য নীতির জায়গায় বেদ এবং ইঞ্জিলের মতো পৌত্তলিকতা প্রস্তুত নীতি নির্ধারণ করা হবে আর একত্ববাদের শিক্ষায় পরিবর্ধন সাধিত হবে, আর একই সাথে যদি এটিও ধরে নেওয়া হয় যে কোন যুগে সেই কোটি কোটি মুসলমান যারা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত তারাও শিরক এবং সৃষ্টি পূজার রীতি এবং নীতি অবলম্বন করবে, তাহলে নিঃসন্দেহে এমন পরিস্থিতিতে অন্য শরীয়ত এবং অন্য রসুল আসা আবশ্যক হবে। কিন্তু উভয় প্রকার অনুমান বাস্তবে পূর্ণ হওয়া অসম্ভব, এটি পুরা হওয়ার প্রশ্নই উঠে না। তিনি আরো বলেন যে স্মরণ রেখো কোরআন শরীফ প্রকৃত কল্যাণের উৎসস্থল বা মুক্তির প্রকৃত মাধ্যম, এটি সেই সকল লোকদের নিজের ভ্রান্তি যারা কোরআন অনুসারে জীবন যাপন করে না। কোরআন অনুসারে যারা জীবন যাপন করে না তাদের একটি শ্রেণী তারা, যারা এতে বিশ্বাস করে না তারা এটিকে খোদার বাণী মনে করে না, এরা তো ঘোর বিভ্রান্তিতে নিপতিত। কিন্তু যারা বিশ্বাস করে বা ইমান আনে যে এটি আল্লাহ তাআলার বাণী আর মুক্তির নিরাময়ী ব্যবস্থাপত্র, তারা যদি এই শিক্ষা অনুসারে জীবনযাপন না করে তাহলে কত বড় দুঃখের বিষয় এটি। এদের অনেকেই এমন রয়েছে যারা সারা জীবন কখনো এটি পড়েনি। অতএব আল্লাহর বাণীর প্রতি যারা এমন ঔদাসীন্য প্রদর্শন করে এতটা ভ্রক্ষেপহীন যে তাদের সে ব্যক্তির সাথে তুলনা করা যায় যে জানে যে অমুক অমুক ঝর্ণার পানি খুবই স্বচ্ছ সুমিষ্ট এবং সুশীতল, বহু রোগের জন্য তা মহৌষধ এবং আরোগ্য জ্ঞান তার সুনিশ্চিত, কিন্তু তা সত্ত্বেও আর পিপাসার্থ হওয়া সত্ত্বেও আর বহু রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও সে সেই ঝর্ণার কাছে যদি না যায় তাহলে এটি তার কত বড় দুর্ভাগ্য। তার উচিত ছিল সেই ঝর্ণায় মুখ রেখে দেয় আর তৃপ্তির সাথে সুমিষ্ট এবং নিরাময়ী পানি উপভোগ করা, কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও সে সেই ঝর্ণা থেকে ততটাই দূরে পড়ে আছে যেভাবে এক অনবহিত ব্যক্তি। মৃত্যু এসে যতক্ষণ তাকে ধ্বংস না করবে ততক্ষণ সেই অবস্থায় সে পড়ে থাকে। এ ব্যক্তির অবস্থা সত্যিই প্রণিধানযোগ্য এবং শিক্ষণীয়। মুসলমানদের অবস্থা এখন এমনই হচ্ছে, তারা জানে যে সমস্ত উন্নতি এবং সফলতার মূল মন্ত্র হল এই কোরআন যার উপর আমাদের প্রতিষ্ঠিত হওয়া উচিত, কিন্তু না, এর প্রতি ভ্রক্ষেপই করা হয় না। কিন্তু এক ব্যক্তি যে পরম সহানুভূতি ও সাধনের সাথে শুধু সহানুভূতি নয় বরং খোদার নির্দেশ ও ইশারায় যদি এদিকে ডাকে তাহলে তাকে মিথ্যাবাদী এবং দাজ্জাল আখ্যায়িত করা হয়। এই জাতির অবস্থা এর চেয়ে বেশি শোচনীয় আর কি হবে। মুসলমানদের উচিত ছিল বরং এখনো তাদের জন্য আবশ্যক এই ঝর্ণাকে এক অসাধারণ নেমত গণ্য করা এবং এটিকে মূল্যায়ন করা। এর মূল্যায়ন হল কোরআনী শিক্ষা শিরোধার্য করা। তাহলে দেখবেন যে কিভাবে আল্লাহ তাআলা তাদের সমস্যা এবং বিপদাপদ দূরীভূত করেন। হায় মুসলমান যদি বুঝত এবং ভাবত যে আল্লাহ তাআলা তাদের জন্য এক সুন্দর পথ সৃষ্টি করেছেন আর তাদের উচিত সেই পথে চলা এবং উপকৃত হওয়া। তিনি আরো বলেন যে এটি সত্য কথা যে অধিকাংশ মুসলমান কোরআন শরীফকে বিসর্জন দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোরআনের জ্যোতি এবং কল্যাণরাজি আর কার্যকারিতা চিরঞ্জীব ও চিরসতেজ। এখন আমি এই প্রমাণ দেওয়ার জন্য প্রেরিত হয়েছি আর আল্লাহ তারা সবসময় স্বীয় বান্দাদের এর সমর্থন এবং সাহায্যের জন্য প্রেরণ করে আসছেন, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইন্না নাহুনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ নিঃসন্দেহে আমরাই এই যিকির অর্থাৎ কোরআন করিম অবতীর্ণ করেছে আর আমরাই এর হেফাজতকারী। কোরআনের সুরক্ষার যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন তা তৌরাত বা অন্য কোন গ্রন্থের জন্য দেয়া হয়নি। তাই এই সকল গ্রন্থে মানবীয় ধূর্ততা আপন কারসাজি দেখিয়েছে। কোরআন শরীফের হেফাজতের এটি অসাধারণ একটি মাধ্যম যে এর কার্যকারিতার সকল যুগে নিত্যনতুন এবং সতেজ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। আর ইহুদিরা যেহেতু তৌরাতকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিল তাই তাদের মাঝে এর কোন প্রভাব বা কার্যকারিতা দেখা যায় না যা তাদের মৃত্যুর সাক্ষ্য বহন করে। এরপর গভীর মর্মবেদনার সাথে তিনি একটা নসিহত করেছেন, তিনি বলেন তোমাদের জন্য একটি আবশ্যকীয় কথা হলো কোরআনের সাথে পরিত্যক্ত বস্তুর মতো আচরণ করো না, কারণ এটাই তোমাদের জীবন নিহিত। যারা কোরআনকে সম্মান দেবে তারা ঊর্ধ্বলোকে সম্মান পাবে, যারা সকল হাদিস এবং সকল কথার উপর কোরআনকে প্রাধান্য দেবে তাদেরকে ঊর্ধ্বলোকে প্রাধান্য দেওয়া হবে। মানব জাতির জন্য ভূপৃষ্ঠে এখন কোরআন ব্যতীত আর কোন গ্রন্থ নেই আর আদম সকল আদম সন্তানের জন্য মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কোন রসুল বা সফায়াতকারী নেই। এই কয়েকটি উদ্ধৃতি কোরআনের গুরুত্ব এবং তেলাওয়াতের প্রতি মনোযোগ আকর্ষণ এবং কোরআন শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার প্রতি মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে আমি পড়েছি, যেন আমাদের সকলের এদিকে মনোযোগ নিবদ্ধ হয় আর এই রমজানে আমরা যেন এই গুরুত্বপূর্ণ ভান্ডার থেকে লাভবান হতে পারি। আমি যে বলেছি এটি পড়ুন ভাবুন, যারা কোন অংশ মুখস্থ করেছেন তারা হয়তো ভুলে গেছেন, সেগুলো পুনরায় সেটির প্রতি জাগ্রত করার চেষ্টা করুন। আর যে সমস্ত শিক্ষা দেশের আড়ালে চলে গেছে এগুলোর উপর আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দেন। এখন নামাজের পর দুটো জানাজা পড়াবো, একটি জানাজা হাজের যা আমাদের কলিম আহমদ ওসিম সাহেবের, যিনি এমটিএর কর্মী ছিলেন, 6 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে 54 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মরহুম হাজী মোহাম্মদদিন সাহেবের পৌত্র ছিলেন, যিনি কাদিয়ানের দরবেশ সাহারানপুরের সৈয়দ সাদেক আলী সাহেবের দৌহিত্র ছিলেন। একইভাবে মোবারক সাকি সাহেবের জামাতা ছিলেন তিনি, যিনি একসময় উকিল তফসিরও ছিলেন। কলিম সাহেব আশৈশব জামাতের কাজে সক্রিয় চলে আসছেন। করাচিতে অবস্থানকালে স্থানীয় এবং জেলা পর্যায়ের আমেলার সদস্য ছিলেন। আবুজাবিতে জামাতের নায়েব সদর হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। 1989 সালে লন্ডন স্থানান্তরিত হন আর লন্ডন অঞ্চলের কায়েদ হিসাবে কাজ করেছেন। জলসার সময় অর্থ বিভাগ এবং খেদমতে খালক বিভাগে দায়িত্ব পালন করেছেন। 1993 সালে এমটি এর সূচনা হয়। তখন থেকে এমটি এর মৌলিক এবং প্রাথমিক কর্মীদের তিনি অন্তর্ভুক্ত ছিলেন। মেনটেনেন্স এবং টেকনিক্যাল কাজ করেছেন। অন্যান্য বিভাগেও কাজ করার সুযোগ পেয়েছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত এমটি এর কাজ করেছেন। এমটি এর ট্রান্সলেশন বিভাগের তিনি ইনচার্জ ছিলেন। এমটি এর প্রারম্ভিক সংবাদ পাঠক এবং উপস্থাপক হিসাবেও কাজ করেছেন। খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসার সম্পর্ক ছিল ও সততার সাথে তিনি দায়িত্ব পালন করতেন। সহকর্মীদের সাথে স্নেহ ভালোবাসা এবং সম্মানের সম্পর্ক ছিল। তার বয়োবৃদ্ধা মা জীবিত আছেন। এছাড়া স্ত্রী সারা ওয়াসিম এক মেয়ে এবং দুই ছেলের স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। তার মা বলেন যে পিতামাতার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন, দেখাশোনা করতেন, খেদমতকারী ছিলেন, ভাই বোনদের প্রতি ছিলেন যত্নশীল। তার স্ত্রী বলেন, আমার স্বামীকে আমি দেখেছি যে সত্যিকার সেবার প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। আল্লাহর ধর্মের কাজের জন্য সবসময় প্রস্তুত থাকতেন। খেলাফতের পক্ষ থেকে যখনই কোন দায়িত্ব অর্পিত হত, বড় উৎসাহ উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ত তার সাথে তা পালনের চেষ্টা করতেন। আল্লাহর ইচ্ছায় তার পূর্ণ আস্থা ছিল। মানুষকেও তিনি আশ্বস্ত করতেন যে আল্লাহ তাআলার উপর নির্ভর করো, এই কাজ করো আর এই দোয়া করো। আতিথেয়তা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। ঘরে অতিথি আসলে তিনি তাদের সেবা করতেন বা ঘরে অতিথিদের আমন্ত্রণও জানাতেন। তার বোন লিখেছেন যে তার মাঝে কোনো প্রকার কৃত্রিমতা ছিল না। তার আরেকটি বৈশিষ্ট্য ছিল, তাকে প্রায় সময় মুসলিমদের বই পুস্তক পড়তে দেখেছি, গভীর আগ্রহ ছিল। তার এক সহকর্মী জনাব আসিম শাহজাদ সাহেব বলেন, প্রায় 11 বছর কলিম সাহেবের সাথে এমটিতে কাজ করার আমার সুযোগ হয়েছে। একজন সত্যিকার মখলেস, নিষ্ঠাবান এবং খেলাফতের প্রতি নিবেদিত প্রাণ কর্মী পেয়েছি। সিনিয়র কর্মী হিসাবে কখনো জুনিয়র কর্মীর সামনে কখনো এটি প্রকাশ করেনি যে আমি সিনিয়র। বড় স্নেহের সাথে নবাগত কর্মীদের কাজ শেখানোর চেষ্টা করতেন। তিনি বলেন যে একবার বাইতুল ফতুর এমটিএ কমপ্লেক্সে তাকে পরিচ্ছন্নতার কাজ করতে দেখি। তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন করছেন, অন্যদেরকে বলুন। তিনি গর্বের সাথে বলেন যে এই কমপ্লেক্সের যখন উদ্বোধন হয় তখন খলিফাতুল মসীহ কর্মীদের যে নসিহত করেছেন হুজুর সম্পর্কে বলেন তিনি, যে খলিফা এওয়াক যে নসিহত করেছেন তাতে পরিচ্ছন্নতার প্রতি হুজুর বিশেষ মনোযোগ আকর্ষণ করেন। আমি যখন নসিহত করছিলাম তখন আমার দৃষ্টি তার উপর ছিল, তাই তিনি মনে করেন যে নির্দেশ প্রধানত তার জন্য ছিল, তাই তিনি নিজ হাতেই পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন যে একবার এমটি এর পুরনো ক্লিপস দেখছিলাম, যাতে হযরত মসীহ মওউদ ইসলাম এবং খোলাফাদের বিভিন্ন উদ্ধৃতি স্লাইডসের আকারে রাখা ছিল, আর এতে এটি প্রকাশ পাচ্ছিল যে এমটি এমন একটি প্রতিষ্ঠান যা হযরত মসীহ মওউদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করছে। এই ক্লিপ দেখাতে গিয়ে তিনি অঝরে কাঁদছিলেন আর বলছিলেন যে কলিম কত সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা তাকে এতে কাজ করার বা ভূমিকা রাখার তৌফিক দিচ্ছেন। ছুটি করার তার বৈধ অধিকার ছিল, একবার ছুটির আবেদন করেন। আতাউল মুজিব রাশেদ সাহেব তাকে বলেন যে কাজ এখন অনেক বেশি, এখন ছুটি নেবেন না। তিনি তাৎক্ষণিক ভাবে ছুটির আবেদন প্রত্যাহার করেন। আতাউল মুজিব সাহেব আমাকে লিখেছেন, হুজুর বলছেন যে বড় হাস্যোৎফুল্লতার সাথে, স্বতঃস্ফূর্ততার সাথে নিজের আবেদন প্রত্যাহার করেন, কোন রাগ বা ক্রোধের বশবর্তী হয়ে নয়। ইমাম সাহেব এটিও লিখেছেন, মাশাআল্লাহ অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে বস্তুনিষ্ঠ খেদমতের তৌফিক পেয়েছেন। জামাতি কাজকে ব্যক্তিগত কাজের উপর সবসময় তিনি প্রাধান্য দিতেন, নিজ কাজে তিনি সুগভীর দক্ষতা রাখতেন এবং দিলি আকর্ষণ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতেন। খালেদ সাহেবও লিখেছেন, রাবেল সাহেবের যুগে রাবেল সাহেব বিভিন্ন সময় আসতেন রেকর্ডিং এর জন্য, যখনই তাকে বলা হতো কলিম সাহেব বলতেন যে কোনো অসুবিধা নেই, যখনই তিনি সময় পান দিন হোক বা রাত তিনি আসতে পারেন, আমাকে জানিয়ে দেবেন, আমি তার আসার আগে রেকর্ডিং এর ব্যবস্থা করে দেব। তো সবসময় খেদমতের বা সেবার জন্য প্রস্তুত থাকতেন। আমিও দেখেছি বাচ্চাদের সাথে যখন সাক্ষাতের জন্য আসতেন, কোন সময় বাচ্চাদেরকে সামনে বসাতেন, নিজে পিছনে বসে যেতেন, হয়তো এই জন্য বা এই মানুষের যে ছেলেমেয়েরা সরাসরি আমার সাথে যেন কথা বলার সুযোগ পায়, আর তাঁর খেলাফতের সাথে যে সম্পর্ক রয়েছে সন্ততের মাঝেও যেন সেই আন্তরিকতা সৃষ্টি হয়। আল্লাহ করুন তার এই বাসনা যেন সদা পূর্ণ হয়, আর খেলাফতের সাথে তার সন্তান সন্ততের যেন সুসম্পর্ক বজায় থাকে, আর উভয় পিতামাতা সন্তান সন্ততের উত্তম তরবিয়ত করেছেন। আল্লাহ তার সন্তান সন্ততিকে জামাতের কল্যাণকর ব্যক্তিত্বে পরিণত করুন, তাদের হামিও নাসের হন, তার স্ত্রীকেও আল্লাহ তালা ধৈর্য এবং দৃঢ়চিত্ততা দিন, তার মাকেও আল্লাহ তালা ধৈর্য দিন। দ্বিতীয় জেনাজা আমেরিকা নিবাসী জনাব আলহাজ আহসান জাকি বশির উদ্দিন সাহেবের গায়েবানা জানাজা হবে, প্রথম জানাজা হাজের পড়াব। 2014 সালের 22 জুন তিনি ইন্তেকাল করেছেন। কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন, কিন্তু কখনো চেহারায় কোন প্রকার মালিন্য প্রকাশ পেতে দেননি, ধৈর্য এবং অবিচলতার সাথে রোগের মোকাবেলা করতে থাকেন। 26 মে 1929 সনে এক খ্রিস্টান ঘরে তাঁর জন্ম হয়। আশৈশব ধর্মের প্রতি আকর্ষণ ছিল, যৌবনে ব্যক্তিগত আগ্রহ এবং অধ্যয়নের সুবাদে আহমদীয় সম্পর্কে অবহিত হন। 19 বছর বয়সে তিনি আহমদীয়ত গ্রহণ করেন। আল্লাহ তাআলার পবিত্র সত্তায় তার দৃঢ় বিশ্বাস ছিল, অত্যন্ত ধৈর্যশীল কৃতজ্ঞ মোমেন ছিলেন, মোমেনের প্রকৃত প্রতিচ্ছবি ছিলেন তিনি। অনেক জামাতি বুজুর্গ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের সাথে সাক্ষাৎ হয় প্রথম 1940 সনে। 1979 সনে হযরত খলিফাতুল মসীহ সালেহ রাহিমাহুল্লাহর সাথে মোলাকাতের সৌভাগ্য হয়। তিনি বলতেন যে প্রথমবার যখন খলিফা সালেসের সাথে আমার সাক্ষাৎ হয়, আমার এমন মনে হয় যেন তার চতুর্পাশে এক আলোক বলয় বিরাজ করছে যা এখনো আমার চোখের সামনে ফাটছে। আমেরিকার ন্যাশনাল আমলায় খেদমতের তৌফিক পেয়েছেন, স্থানীয় প্রেসিডেন্ট সেক্রেটারি তাবলিগ এবং জয়ী মনসারুল্লাহ হিসাবেও কাজ করার সৌভাগ্য হয়েছে। আমেরিকার সিয়াটলে এক বন্দরে কাজ করতেন, এক নাগারে 2-3 মাস ঘর থেকে দূরে থাকতে হতো, বড় অঙ্কের বেতন পেতেন তিনি। সে যুগে একবার জলসার সময় ঘনিয়ে আসে, তিনি জলসায় যোগদানের জন্য চাকরি ছেড়ে চলে আসেন। সব সময় জামাতি অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করতেন, একবার কোন জামাতি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন এবং খুব দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন, পুলিশ তাকে বাধা দেয়। টুপি পরিহিত ছিলেন, পুলিশ জিজ্ঞেস করে যে গির্জায় যাচ্ছ অর্থাৎ মসজিদে যাচ্ছ, মুসলমানের টুপি পরিহিত ছিলেন, তিনি উত্তর দেন যে হ্যাঁ। পুলিশ কর্মকর্তা নেক ছিল, বলে যে যাও, যতটা জরিমানা করার ছিল সেই পুরো টাকা গিয়ে মসজিদে জমা করিয়ে দাও। তিনি মসজিদ পৌঁছে সর্বপ্রথম $85 জরিমানার $85 চাঁদা হিসেবে দিয়ে দেন আর সততার সাথে কাজ করেন। সিয়াটলের মসজিদ যখন নির্মিত হয় সে যুগে সবচেয়ে বেশি আর্থিক কোরবানি করেন তিনি। 1970 সনের কথা, সে যুগে এই টাকা একটা নতুন কার ক্রয় করা সম্ভব হতো। তবলিগের গভীর আগ্রহ ছিল, নিজের গাড়িতে সবসময় ফোল্ডিং টেবিল, কিছু বই এবং ফ্লায়ার সবসময় রাখতেন। যেখানে যেতেন স্টল লাগিয়ে তবলিগ করতেন আর বই পুস্তক বিতরণ করতেন। সিয়াটলের পাবলিক লাইব্রেরিতে জামাতের বই পুস্তক এবং ফ্লায়ার রাখিয়েছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের উন্নতির ব্যাপারে চিন্তিত ছিলেন। জামাতের প্রতি এবং খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। মানুষকে সবসময় নসিহত করতেন যে জামাতের সেবা করো। শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী এবং 4 সন্তান সন্ততি রেখে গেছেন, আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন, সন্তান সন্ততিদের পণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكروا اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر